রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ পরকালের পথে যাত্রা। 22 পর্বের এই লেকচার সিরিজে আলোচিত হবে মৃত্যু, কবরের জীবন, রুহের যাত্রা, কিয়ামতের ছোট ও বড় লক্ষণ সমূহ, বিচার দিবস, জান্নাত এবং জাহান্নাম।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيدنا محمد وعلى اله واصحابه وسلم تسليما كثيرا وبعد। চলুন আমরা ফিরে যাই আমাদের সফরে। আমরা ভ্রমণ করছিলাম, আমরা কল্পনা করছিলাম যে কেউ একজন আমাদেরকে সাথে নিয়ে জান্নাতের বিভিন্ন স্থান ঘুরে দেখাচ্ছেন। আমি চাই আপনিও কল্পনা করুন আপনি হচ্ছেন সেই ব্যক্তি। আপনি কল্পনা করুন যে আপনি এখন জান্নাতে আছেন এবং জান্নাত ঘুরে ঘুরে দেখছেন। আপনি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেছেন এবং এখন আপনি আপনার জান্নাতের বাড়িতে যাবেন। আপনার জান্নাতের বাড়িটি কেমন হবে, কিভাবে আপনি চিনবেন কোথায় আপনার জান্নাতের বাড়ি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একজন ব্যক্তি তার বাড়িকে তার দুনিয়ার বাড়ির থেকেও ভালোভাবে চিনবে। দুনিয়াতে আপনি আপনার বাড়ি যেভাবে চেনেন, পথঘাট চেনেন, কাউকে জিজ্ঞেস করে জেনে নিতে হয় না, স্বাভাবিকভাবে আপনি আপনার নিজের বাড়ির ঠিকানা পেয়ে যান। ঠিক তেমনিভাবে জান্নাতে আপনার স্থান কোথায় হবে সেটা আপনি আপনার অন্তর থেকে অনুভব করবেন। এবং যখন আপনি আপনার জান্নাতের বাড়ির দিকে যাচ্ছেন, যাত্রাপথে পথের দুই ধারে আপনি সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাবেন, কিন্তু আপনার মন আকুল থাকবে কখন আপনি সেই বাড়িতে পৌঁছাবেন এবং আপনি দেখতে চাইবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি চমক প্রস্তুত করে রেখেছেন, কেমন হতে পারে আমার জান্নাতের বাড়িটি। এবং নিজের বাড়িতে না পৌঁছানো পর্যন্ত আপনি একটি টান অনুভব করতে থাকবেন, হোমসিক অনুভব করতে থাকবেন। আপনার যাত্রা শেষ করে এখন আপনি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিশাল এক প্রাসাদ তৈরি করে রেখেছেন। সাধারণ কোনো বাড়ি নয়, রাজপ্রাসাদ। সে এক অসাধারণ স্থাপত্য যার প্রতিটি ইট স্বর্ণ এবং রৌপ্য দ্বারা নির্মিত, মন ভুলানো সব রং, সুবিশাল আকৃতি, স্থাপত্যকর্মের এক শৈল্পিক প্রদর্শনী। এতটাই অসাধারণ যা আমরা এই দুনিয়াতে কল্পনাও করতে পারি না। এবং আমরা অনেকেই দুনিয়ার বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত স্থাপত্য শিল্পের মধ্যে শ্রেষ্ঠ নিদর্শনকে আপনারা কল্পনা করতে পারেন। অনেকের কাছে সৌন্দর্যের ভিত্তিতে তাজমহলকে তারা শ্রেষ্ঠ স্থাপত্য শিল্প বলে মনে করে থাকেন। তাজমহলের সৌন্দর্যে অনেকে অভিভূত হন, কিন্তু এটা হচ্ছে জান্নাত। জান্নাতের সাথে কোনো কিছুরই তুলনা হতে পারে না, কেননা দুনিয়াতে যে কোনো কিছু যতই সুন্দর হোক না কেন তার সব কিছুরই কোনো না কোনো কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি থাকে। কিন্তু যখন আপনি জান্নাতে আপনার রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে, এটা জান্নাত, এখানে দুনিয়ার মতো কোনো সীমাবদ্ধতা বা ত্রুটি থাকবে না, মাধ্যাকর্ষণ বল থাকবে না, ইটগুলো সংযুক্ত করার জন্য কংক্রিট বা সিমেন্টের দরকার হবে না, বালি দরকার হবে না। কাজেই জান্নাতে সীমাবদ্ধতা বা একটি স্থাপত্য শিল্পের যে সমস্ত ত্রুটি দুর্বলতা সেগুলো থাকবে না। কাজেই জান্নাত হবে স্থাপত্যকর্মে অতুলনীয়, অ্যাবসলিউট বিউটি, স্বর্ণ এবং রৌপ্য নির্মিত প্রাসাদ। কিন্তু আপনার জন্য আরও একটি চমক আছে, সারপ্রাইজ। আপনি যখন আপনার রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছেন, প্রাসাদের কাছে যেতেই আপনি এমন কিছু একটা দেখলেন যেটা আপনাকে স্তম্ভিত করে ফেলল। সেই অপরূপ সৌন্দর্য দেখে আপনি আনন্দে হাঁটার শক্তি হারিয়ে ফেলেছেন। আপনি যেন নিজের পায়ে ভর করে আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, আপনি আপনার জান্নাতি স্ত্রীর সামনে দাঁড়িয়ে আছেন। তাকে দেখে আপনি যেন কিছু হার্টবিট মিস করলেন। আপনার জান্নাতি স্ত্রী আপনার দিকে তাকিয়ে আছেন এবং হাসছেন। ভাবুন একবার, আপনার স্ত্রীদের ব্যাপারে কথা বলার আগে চলুন আপনার প্রাসাদ নিয়ে আরো একটু আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন,
লাকিনাল লাযিনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহা আল আনহার ওয়া'দাল্লাহ লা ইউখলিফুল্লাহু আল মিআদ।
যারা তাদের মালিককে ভয় করে তাদের জন্য থাকবে প্রাসাদের উপরে প্রাসাদ, গুরাফুন মিন ফাওকিহা গুরাফুন, প্রাসাদের উপরে প্রাসাদ, যার পাদদেশে বা যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা, এবং আল্লাহ তার ওয়াদার বরখেলাপ করেন না। আমরা বলেছি যে জান্নাতে পৃথিবীর মতো সীমাবদ্ধতা থাকবে না, ত্রুটি থাকবে না, কেননা দুনিয়াতে সব কিছুই সীমাবদ্ধ, কোনো কিছুই ত্রুটিমুক্ত নয়। কিন্তু জান্নাত একটি ভিন্ন স্থান, কাজেই জান্নাতের এই প্রাসাদ, এই রাজপ্রাসাদ শুধু একদিকেই বড় হবে এটা এরকম নয়, উচ্চতাতেই অনেক বেশি হবে এরকম নয়, বরং এটা বিভিন্ন দিকে ছড়িয়ে থাকবে, একটার উপর আরেকটা প্রাসাদ থাকবে। গুরাফুন মিন ফাওকিহা গুরাফুন, প্রাসাদের উপরে প্রাসাদ। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন যে দুনিয়াতে আমরা যেভাবে একটি স্থাপত্য শিল্পের বা একটি নির্মাণের তিনটা দিক আমরা পাই দুনিয়াতে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু জান্নাতে ডাইমেনশন হয়তো এর থেকেও বেশি হতে পারে, জান্নাতে দিকের সংখ্যা এর থেকেও বেশি হওয়া সম্ভব। সেখানে দুনিয়ার সীমাবদ্ধতাগুলো থাকবে না, এবং আপনার যে রাজপ্রাসাদ আপনি জান্নাতে লাভ করবেন, সেই প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত হবে নদী, ঝর্ণা। জান্নাতের এই নদীগুলো আপনার প্রাসাদের পাশ দিয়ে প্রবাহিত হবে না, বরং প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত হবে। আর এই সবগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, এবং আল্লাহ তার ওয়াদার কখনো বরখেলাপ করেন না। আমরা জানি কিছু জিনিস আছে যেগুলো দুনিয়াতেও আছে, আবার সেগুলো জান্নাতেও থাকবে, কিন্তু জান্নাতে যে উপাদানগুলো থাকবে সেগুলো দুনিয়ার মতো হবে না। যেমন পৃথিবীতে আমরা জানি আগুন আছে, কিন্তু পরকালে আখিরাতে যে আগুন থাকবে, জাহান্নামের আগুন, সেটা দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি প্রখর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর পুরানোর পর সেটা লাল বর্ণ ধারণ করেছে, এবং এরপর আরও 1000 বছর পুরানোর পর সেটা কালো বর্ণ ধারণ করেছে। কাজেই চিন্তা করতে পারেন কত ভয়াবহ কালো বর্ণের উত্তপ্ত আগুন। কাজেই দুনিয়ার উপাদানগুলো আখিরাতের উপাদানগুলোর সাথে শুধুমাত্র নামই মিল থাকবে, কিন্তু পরিমাণ এবং গুণগত মানের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। যেমন দুনিয়াতে আপনারা পানি, দুধ, মধু ইত্যাদি দেখেছেন, একইভাবে জান্নাতেও পানি থাকবে, দুধ থাকবে, মধু থাকবে, কিন্তু পৃথিবীর পানি, পৃথিবীর দুধ, পৃথিবীর মধুর সাথে জান্নাতের পানি, দুধ এবং মধুর বিশাল পার্থক্য থাকবে, সম্পূর্ণ ভিন্ন। জান্নাতে আপনি যে প্রাসাদটি লাভ করেছেন সেটা হবে মুক্তোর মতো, যার ভেতরে থাকবে শুধু প্রশান্তি আর প্রশান্তি, থাকবে না কোনো শব্দ দূষণ, থাকবে না কোনো ক্লান্তি। দুনিয়াতে আপনি আপনার শ্রেষ্ঠ বিশ্রামের স্থানটিকে চিন্তা করতে পারেন, কোলাহলমুক্ত শান্তিপূর্ণ স্থান, যেখানে গেলেই আপনার ভালো লাগে, জান্নাত হবে তার থেকেও বেশি। হাদিস থেকে আমরা জানতে পারি, জিব্রাইল আলাইহিসসালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং এসে বললেন, আপনার স্ত্রী খাদিজা এখন আপনার কাছে আসবেন, এবং তাকে আসলে আপনি বলবেন যে আল্লাহ তাকে সালাম দিয়েছেন এবং আমি জিব্রাইল তাকে সালাম দিয়েছি, এবং একই সাথে তাকে জান্নাতের একটি প্রাসাদের সুসংবাদ দিবেন, যা হবে মুক্তোর মতো, যার ভেতরে থাকবে না কোনো শব্দ দূষণ, থাকবে না কোনো ক্লান্তি। জান্নাতের এই ঘরগুলো, আপনার প্রাসাদে এমন সব ঘর থাকবে যার ভেতর থেকে বাইরে দেখা যাবে এবং বাইরে থেকে ভেতরে দেখা যাবে, এবং এটা কিভাবে সম্ভব আল্লাহ আলম, কিন্তু জান্নাতের স্থাপত্যকর্মগুলো এ ধরনেরই হবে, যেটা আমরা কল্পনাও করতে পারছি না। এবং চিন্তা করুন, যখন এই জান্নাতের বর্ণনাগুলো আসছে, জান্নাতের প্রাসাদ, এমনভাবে কল্পনা করুন যেন আপনি সেই প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। এবং তিরমিজিতে বর্ণিত একটি হাদিস আমরা দেখতে পাই, একজন আরব বেদুইন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রাসাদগুলো কাদের জন্য, কারা এই প্রাসাদ লাভ করবে? এবং সেই বেদুইনটি এই প্রশ্ন কেন করল, কারণ সে এমনভাবে তার দৃশ্যপটে এই প্রাসাদগুলোকে ফুটিয়ে তুলছিল যেন সে সেই প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে। কাজেই তার মনে প্রশ্ন জাগলো, এই প্রাসাদ কে পাবে, কারা সেই সৌভাগ্যবান? ঠিক যেভাবে দুনিয়াতে আপনি কোনো একটি স্থানে হয়তো যাচ্ছেন, হঠাৎ খুবই সুন্দর একটি আলিশান বাড়ি দেখতে পেলেন, দেখে আপনার মনে প্রশ্ন জাগলো যে এত সুন্দর বাড়ি কে থাকে, ঠিক একইভাবে এই বেদুইন তিনি যেন জান্নাতের সেই প্রাসাদের সামনে নিজেকে উপস্থাপন করেছিলেন, দেখতে পাচ্ছিলেন, তার মনে প্রশ্ন জেগে উঠল, এই প্রাসাদে কে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা উত্তম কথা বলে, যারা দরিদ্রদেরকে আহার করায়, যারা সিয়াম পালন করে এবং রাতের এমন সময়ে সালাত আদায় করে যখন কিনা বাকি লোকেরা ঘুমিয়ে থাকে, তারাই সেই প্রাসাদ লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, জান্নাতে মুক্তোর মতো প্রাসাদ থাকবে যার উচ্চতা হবে 30 মাইল এবং তার প্রত্যেক কিনারে বা প্রত্যেক কোনায় জান্নাতি ব্যক্তির একটি পরিবার থাকবে যা অন্যরা দেখতে পারবে না। দুনিয়ার বাড়ি কিংবা প্রাসাদ কিংবা বাসার সাথে আপনি জান্নাতের যে বাসস্থান আপনি লাভ করবেন সেটা নির্মাণের একটি মৌলিক পার্থক্য আপনি লক্ষ্য করতে পারেন। দুনিয়াতে যখন আপনি একটি বাড়ি তৈরি করবেন, এজন্য আপনাকে বছরের পর বছর কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, কিন্তু এরপরও কোনো নিশ্চয়তা নেই এই বাড়ি আপনি থাকতে পারবেন কিনা। হয়তো সেই বাড়িটি ভেঙে যেতে পারে, কিংবা যে ব্যক্তি এই বাসস্থান নির্মাণ করছে সে নিজেই মারা যেতে পারে, কিন্তু জান্নাতের এই বাড়ি এটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা। কাজেই আপনি অবশ্যই চাইবেন কিভাবে আমরা নিজেদের এই স্থায়ী সম্পত্তির পরিমাণ বৃদ্ধি করতে পারি, কিভাবে জান্নাতের প্রাসাদের সংখ্যা বৃদ্ধি করতে পারি, এর কোনো উপায় আছে কি? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই। প্রথমত, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য একটি মসজিদ নির্মাণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দেবেন। এবং দ্বিতীয় উপায় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো একজন ব্যক্তি যদি দৈনিক 12 রাকায়াত সুন্নত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন, একটি মহল নির্মাণ করে দিবেন। এবং আমরা জানি সেই সুন্নাহ সালাগুলো হচ্ছে ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত এবং জোহরের ফরজ সালাতের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং ইশার পরে 2 রাকাত সুন্নাহ সালাত। এভাবে দৈনিক 12 রাকাত সালাত যদি কোনো একজন ব্যক্তি আদায় করে, তাহলে তার জন্য জান্নাতে একটি মহল নির্মাণ হয়ে যাবে। পার্থক্যটা দেখুন, দুনিয়াতে একটি বাড়ি নির্মাণ করতে আপনাকে বছরের পর বছর কষ্ট করতে হবে, অথচ জান্নাতে যেখানে আপনার স্থায়ী নিবাস, স্থায়ী সম্পত্তি, সেখানে আপনি প্রাসাদ নির্মাণ করতে পারছেন শুধুমাত্র দৈনিক 12 রাকাত সুন্নত সালাত আদায় করার মাধ্যমে। কাজেই আমাদের অবশ্যই উচিত এই অসাধারণ প্রস্তাবটিকে গ্রহণ করা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দেন। জান্নাতি স্ত্রীদের প্রসঙ্গে আলোচনা করা যাক। আপনি যখন জান্নাতে আপনার রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটি দৃশ্য আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল। আপনার জান্নাতি স্ত্রী আপনার সামনে দাঁড়িয়েছিলেন, তিনি আপনার দিকে তাকিয়ে হাসছেন, আপনার পা যেন জান্নাতের জমিনে আটকে গেল, আপনি তার রূপে মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি আপনার জান্নাতের স্ত্রী হন কিংবা দুনিয়ার স্ত্রী হন না কেন, উভয় ক্ষেত্রেই তারা হবেন অপরূপ সুন্দরী। আপনি দেখতে থাকবেন তার রূপে মুগ্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকবেন, এমন সৌন্দর্য, এমন রূপ যা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন,
ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা।
আমি তাদেরকে বানিয়েছি, হুরদেরকে বানিয়েছি বানানোর মতো করে, আমি তাদেরকে চির কুমারী করে রেখেছি, তারা হবে সমবয়সের প্রেম সোহাগিনী। আল্লাহ সুবহান তাআলা অন্যত্র আরও বলেছেন, তারা হবে সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী, অকাওয়াইবা আতরাবা। জান্নাত সম্পর্কে লিখতে গিয়ে একজন আলেম তিনি বলেছেন, একজন মানুষ তার জান্নাতি স্ত্রীর রূপে মুগ্ধ হয়ে 40 বছর পর্যন্ত তার দিকে অপলক পলকহীন তাকিয়ে থাকবে। এবং এই সুন্দরীরা তারা সৌন্দর্য এই কারণে লাভ করেনি যে দুনিয়াতে কোনো একটি প্রতিযোগিতায় কিছু মানুষ তাদেরকে ভোট দিয়ে বিজয়ী ঘোষণা করেছে, বরং এখানে যিনি সৌন্দর্যের সার্টিফিকেট দিচ্ছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুন্দর বলেছেন এবং এটাই আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তারা কত সৌন্দর্যমণ্ডিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ফীহিন্না খায়রাতুন হিসান,
সেখানে থাকবে সৎ স্বভাবের অনিন্দ্য সুন্দরী রমণীরা। সুতরাং তারা শুধুমাত্র দৈহিক সৌন্দর্যেই সৌন্দর্যমণ্ডিত হবেন না, শুধুমাত্র সুন্দরী নন, বরং তারা সৎ স্বভাবেরও হবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের এই সৌন্দর্য বর্ণনা করেছেন তখন বুঝতেই পারছেন তাদের এই সৌন্দর্য নিয়ে আর কোনো সন্দেহ থাকতে পারে না, সংশয় থাকতে পারে না। এই অসাধারণ সৌন্দর্য আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বুঝানোর জন্য উদাহরণ পেশ করে সহজ করে বলেছেন, বুখারিতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে, জান্নাতের একজন নারী যদি পৃথিবীতে উঁকি মারত তাহলে এই আসমান এবং জমিন আলোয় ভরে যেত, তার মধ্যবর্তী অংশ সুগন্ধে ভরে যেত এবং সেই নারীর মাথার দোপাট্টা এই পৃথিবী এবং তার উপরে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হতো। চিন্তা করে দেখুন, জান্নাতের একজন নারী যদি শুধুমাত্র এই দুনিয়াতে উঁকি মারত তাহলে আসমান এবং জমিন মধ্যবর্তী স্থান আলোয় আলোকিত হয়ে যেত। সূর্য যা থেকে আমরা আলো লাভ করি, দুনিয়া আলোকিত হয়, সেই সূর্য আমাদের থেকে অনেক দূরে অবস্থিত। অনেক দূরে থাকা সত্ত্বেও সেটা পৃথিবীকে আলোকিত করে। কিন্তু যদি আমরা সৌরজগতের বাইরে চলে যাই, সেখানে দেখব এই সূর্যের কোনো আলো সেখানে পৌঁছায় না। কিন্তু জান্নাতের একজন নারী তার নিজস্ব আলো দিয়ে আসমান এবং জমিন এর মধ্যবর্তী সমস্ত স্থানকে তিনি আলোকিত করে ফেলতে পারবেন। নূর, কল্পনা করুন তার অসাধারণ সৌন্দর্যের কথা। এবং তার মাথার এক টুকরো কাপড় এই দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাপড় উপহার হিসেবে পেলেন এবং সেই কাপড়টি খুবই সুন্দর ছিল, এবং যার কারণে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা বারবার সেটা ছুঁয়ে দেখতে যাচ্ছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দেখে তাদেরকে বললেন যে মনে হচ্ছে এই কাপড়টা দেখে তোমরা সবাই খুব মুগ্ধ। তিনি বললেন, জেনে রাখো জান্নাতে সাদ বিন মুয়াজের রুমাল এর থেকে উত্তম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি সামান্য উদাহরণ পেশ করে বললেন, জান্নাতে সাদ বিন মুয়াজের যে রুমালটি হবে সেটাও এর থেকে বহুগুণে উত্তম হবে। সুতরাং মূল কথা, জান্নাতের সব কিছু এই পৃথিবীর থেকে বহুগুণে উত্তম হবে। এবং জান্নাতের নারীদেরকে আমরা যেভাবে জানলাম তারা বিশেষভাবে তৈরি, ঠিক তেমনিভাবে জান্নাতি পুরুষরাও হবেন বিশেষভাবে তৈরি। এবং বর্ণিত আছে, জান্নাতে আমাদের উচ্চতা হবে আদম আলাইহিসসালামের সমান, আমাদের সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিসসালামের মতো, এবং আমাদের বয়স হবে ঈসা আলাইহিসসালামের সমান, অর্থাৎ 33 বছর। যখন তিনি দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঠিয়ে নিয়েছিলেন, তখন ঈসা আলাইহিসসালামের বয়স ছিল 33 বছর, এবং সেটাই হবে প্রত্যেক জান্নাতি ব্যক্তির বয়স। এবং জান্নাতে পুরুষদের শক্তি সামর্থ্য হবে অনেক বেশি। তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একজন পুরুষের শক্তি হবে পৃথিবীর 100 জন পুরুষের সমান। সুতরাং জান্নাতের সব কিছুই বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে, হতে পারে সেটা পরিমাণের দিক থেকে কিংবা গুণগত মান উভয় দিক থেকেই। এবং হুরদের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন,
কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান,
এরা যেন এক একটি প্রবাল এবং পদ্মরাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের নারীদের অস্থিমজ্জা তাদের কাপড়ের ভেতর দিয়ে দেখা যাবে। এবং এই বিষয়টা যখন আমরা হাদিস থেকে শুনি, যখন আমরা নিজেরা কল্পনা করতে যাই যে জান্নাতে নারীদের অস্থিমজ্জা তাদের কাপড়ের ভেতর দিয়ে দেখা যাবে, তখন অনেকের কাছে এটা মনে হয় যে এটা আসলে কিভাবে সম্ভব, আমরা কল্পনা করতে পারি না, এবং এটা সৌন্দর্যেরই বা কি কারণ হতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবেই বর্ণনা করেছেন যেভাবে তিনি দেখে এসেছেন, এবং আমাদের কাছে তিনি এটাকে পৌঁছে দিয়েছেন। এর মানে এই নয় যে আমরা যখন কোনো কিছু কল্পনা করতে পারছি না সেটা সুন্দর নয়, বরং জান্নাত হচ্ছে একটি ভিন্ন জগৎ। সুতরাং আপনি জান্নাতের সেই সফরে যখন আপনার প্রাসাদের সামনে দাঁড়িয়েছিলেন, আপনার স্ত্রীকে দেখে আপনি সেখানে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পলকহীন কাটিয়ে দিয়েছেন বহু বছর, এবারে আপনি আপনার প্রাসাদে প্রবেশ করেছেন, এবং এই প্রাসাদে প্রবেশ করার পর আপনি যা দেখছেন সব কিছুই আপনার কাছে নতুন মনে হচ্ছে, সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা। এটাকে তুলনা করতে পারি আমরা একটি শিশুর সাথে। একটি শিশুর ক্ষেত্রে দুনিয়াতে আমরা কি দেখতে পাই, শিশু যা দেখে সব কিছুই তার কাছে নতুন, এবং তাতেই সে মজা পায়, পলকহীন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। একইভাবে আপনিও যখন জান্নাতে প্রবেশ করেছেন, আপনার প্রাসাদে প্রবেশ করার পর জান্নাতের আসবাবপত্র, ফার্নিচার দেখে আপনি অভিভূত হয়ে যাবেন, এক ঘর থেকে আরেক ঘরে যাবেন এবং বলে উঠবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন,
ফিয়া সুররুম মারফুআহ ওয়া আকওয়াবুম মাওদুআহ ওয়া নামারিকু মাসফুফাহ,
তাতে থাকবে সুসজ্জিত উঁচু উঁচু আসন, সাজানো থাকবে নানান ধরনের পানপাত্র, আরামায়েশের জন্য থাকবে সারি সারি গালিচা এবং রেশমের বালিশ। জান্নাতের এই আসবাবপত্রগুলো এটা এমনভাবে সাজানো থাকবে, এই সাজানোটাও হবে একটা সৌন্দর্য, অসাধারণ একটি ব্যবস্থা, ইন্টেরিয়র ডিজাইন। ফার্নিচারগুলো যেভাবে সাজিয়ে রাখা হয়েছে সেটাই আপনাকে মুগ্ধ করে দেবে। কল্পনা করুন যে একজন ফেরেশতা তাকে শুধুমাত্র এই কাজের জন্য নিয়োগ দেওয়া হবে যে তিনি আপনার বাড়ির আসবাবপত্রগুলো কিভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় সেই ব্যাপারে হবেন তিনি পারদর্শী। এবং এই অসাধারণ ফার্নিচারগুলো কেনার জন্য আপনাকে কষ্ট করতে হবে না দুনিয়ার মতো, আপনার স্ত্রীকে সাথে নিয়ে মার্কেটে ঘুরতে হবে না, বরং এই সব কিছুই আপনার জন্য আগে থেকেই তৈরি করে রাখা আছে। আপনার সাথে আপনার স্ত্রীও সেই সব আসবাবপত্রের অসাধারণ সাজসজ্জা কারুকাজ বিন্যাস দেখে অভিভূত হয়ে পড়বেন। এবং হয়তো আপনাদের মনে পড়তে পারে দুনিয়াতে আপনাদের সেই সাজানো ঘরের কথা, এবং সেই সুন্দর ঘরের সাথে তুলনা করতে গিয়ে, জান্নাতের তুলনা করতে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে জান্নাত আসলে অতুলনীয় এক স্থান। আল্লাহ সুবহান ওয়া তাআলা আরো বলেছেন,
হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন,
তারা এবং তাদের সঙ্গিনীরা সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনের উপর হেলান দিয়ে বসে থাকবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা অন্যত্র আরো বলছেন,
মুত্তাকিইনা আলা সুররিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন,
তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে, আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। আল্লাহ সুবহান ওয়া তাআলা এমন হুরদের সাথে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবেন যারা হবে বড় বড় আয়তলোচনা সৌন্দর্যমণ্ডিত চক্ষু বিশিষ্ট। সুতরাং সেই সৌন্দর্যমণ্ডিত গালিচার উপর হেলান দিয়ে বসে যখন আপনি বিশ্রাম নিচ্ছেন, সেখানে বসে থাকাটাও হবে আপনার জন্য একটি আনন্দের কারণ। আপনি শুধুমাত্র সেখানে বসেই কয়েক মাস কাটিয়ে দিতে পারেন। এবং যখন আমি বলছি যে আপনি শুধুমাত্র বিশ্রাম নেওয়ার জন্য বসে বসে মাসের পর মাস কাটিয়ে দিবেন, এটা কিন্তু আসলে মোটেও অতিরঞ্জিত কোনো বর্ণনা নয়। কারণ জান্নাতে আপনার কোনো তাড়াহুড়ো থাকবে না, কোনো কাজের চাপ থাকবে না, মিটিং থাকবে না, সময়ের কোনো চিন্তা থাকবে না, আপনার সময় হবে অফুরন্ত, আপনার হাতে প্রচুর সময়, কাজেই আপনার মন যা চায় আপনি তাই করতে পারবেন। এমনও হবে যে আপনি আপনার প্রাসাদ থেকে বের হলেন, বাগানে বের হলেন, ঘুরতে বের হলেন, দেখলেন একটি সুন্দর গোলাপ ফুল, সেটার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি হয়তো সেখানে এক বছর বসে থাকলেন, সেই ফুলের দিকে তাকালেন, পাপড়িগুলো দেখলেন, বছরের পর বছর আপনার চলে গেল। কারণ আপনার সেখানে কোনো কাজ করতে হবে না, কোনো তাড়াহুড়া থাকবে না, জান্নাতে আপনার হাতে থাকবে অফুরন্ত সময়, আপনার যা ইচ্ছা আপনি করতে পারবেন। কাজে আপনি এবং আপনার স্ত্রী জান্নাতের সেই হেলান দেওয়া সুসজ্জিত আসনের উপর বসে, সেই গালিচার উপর বসে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছেন। এবং আপনারা হয়তো গল্প করছেন আপনাদের কবরের সময় নিয়ে, কিয়ামত দিবস কেমন কাটলো সেগুলো নিয়ে আপনারা গল্প করছেন। তখন আপনার স্ত্রী হয়তো আপনাকে বলে উঠলেন, চলো আমাদের অন্যান্য সম্পত্তিগুলো দেখে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর কী কী নিয়ামত দিয়েছেন চলো আমরা দেখে আসি। আপনি তখন হয়তো বলছেন যে না, আমি এখনও আসলে এই সুন্দর গালিচা থেকে উঠতে চাই না। আপনি হয়তো বলছেন যে না, এত সুন্দর গালিচা থেকে আমি এখনই উঠতে চাই না, আর একটু বসো। আপনার স্ত্রী আপনাকে বলবেন, দেখো দুনিয়াতে তুমি আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওনি, এখনও তুমি বসে আছো, চলো আমরা যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন সেটা দেখে আসি। আপনার স্ত্রীর কথা শুনে আপনার দুজন বের হয়ে গেলেন আপনাদের জান্নাতের বাগানগুলো দেখার জন্য। কেমন হবে আপনাদের সেই জান্নাতের বাগান? জান্নাতের সর্বনিম্ন স্তরে যে ব্যক্তি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পৃথিবীর 10 গুণ পরিমাণ জায়গা দিবেন। আর যদি আমরা সবচেয়ে উঁচু স্তরের কথা বলি, তাহলে আমাদের মনে হয় যে মাইল এককে দূরত্ব হিসাব না করে আমাদেরকে আলো প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে আলোকবর্ষ একক হিসাব করতে হবে। জান্নাতের এক স্তরের সাথে আরেক স্তরের পার্থক্য হবে এতটাই বিশাল। আপনি এবং আপনার স্ত্রী এখন ঘুরতে বের হয়েছেন, জান্নাত ঘুরে দেখবেন। ঘুরে বেড়ানোর আগে আপনার ইচ্ছা হলো হালকা কিছু খেয়ে নেবেন, কিছু পান করবেন। অবাক ব্যাপার, যখন আপনার মনে ইচ্ছা হলো তখনই আপনি দেখলেন চারপাশে আপনার জন্য অনেক কিশোররা চলে এসেছে, তারা খাবার নিয়ে আপনাকে আপ্যায়ন করার জন্য তৈরি। তারা সকলেই সুন্দর পোশাক পরিধান করে আছে, অসাধারণ সব জিনিস তারা পরিবেশন করছে। এবং সেই কিশোরদের দেখে তাদের হাসি, তাদের ব্যবহার, তাদের আপ্যায়নে আপনি মুগ্ধ হয়ে যাবেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, জান্নাতীদের খাবার পরিবেশন করবে কিশোরেরা, তারা চিরকাল থাকবে, তাদের বয়স বৃদ্ধিপ্রাপ্ত হবে না। এবং আপনি দেখছেন তাদের সংখ্যায় অনেক, আপনার সেবায় তারা নিয়োজিত এবং তারা উৎসাহের সাথে আপনার খেদমতে নিয়োজিত এবং আপনাকে সাহায্য করার জন্য তারা উপস্থিত। তাদের চেহারার জান্নাতি সৌন্দর্য, চেহারার উজ্জ্বল্য এবং তারা সদা হাস্যরত, তাদের পরনের পোশাক অসাধারণ। এই সবগুলো দেখে আপনার মনে হবে এরা যেন এক একটি ছড়ানো ছিটানো মুক্ত দানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ওয়ায়াতুফু আলাইহিম ওয়াইলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসূরা,
তাদের চারপাশে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক যারা চিরকাল কিশোর থাকবে, যখন তুমি এদের দিকে তাকাবে মনে হবে এরা বুঝি কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা। কাজেই জান্নাতে সকল স্থানে আপনার খেদমতের জন্য নিয়োজিত থাকবেন খাদেম। আপনাকে নিজে কোনো কাজ করতে হবে না, আপনার স্ত্রীকে কোনো কাজ করতে হবে না, দুনিয়ার মতো তাকে রান্নাঘর পরিষ্কার করতে হবে না, আসবাবপত্র পরিষ্কার করতে হবে না, ঘর বাড়ি দেখে রাখতে হবে না। আপনারা শুধু জান্নাতে উপভোগ করবেন এবং উপভোগ করার জন্যই আপনারা এখন জান্নাতে। আপনারা পান করবেন হালকা কিছু পানীয় এবং খাওয়ার পর আপনারা বের হয়ে যাবেন জান্নাত ঘুরে দেখার জন্য। আপনি এবং আপনার স্ত্রী এবারে বের হয়ে পড়েছেন জান্নাত সফর করবেন। হতে পারে আপনারা বিভিন্ন স্থানগুলো ঘুরে দেখার জন্য সাথে একজন গাইড রাখলেন, যিনি আপনাকে আপনার এই বিশাল সম্পত্তি ঘুরে দেখাবেন। তো যখনই আপনি আপনার প্রাসাদ থেকে বের হয়েছেন আপনার স্ত্রীর সাথে, আপনি বুঝতে পারছেন আপনার নাকে একটা অসাধারণ সুবাস এসে লাগলো। এত অসাধারণ সেই সুবাস যেটা আপনাকে প্রায় পাগল করে দিচ্ছে। আপনি অবাক হয়ে ভাবছেন এই সুগন্ধ কোথা থেকে আসছে। আপনি সেই সুঘ্রাণের উৎস খুঁজতে গিয়ে যখন নিচে তাকালেন, দেখতে পেলেন জান্নাতের এই মাটি থেকে সেই সুঘ্রাণ আসছে। আপনি সেই মাটি হাতে নিলেন এবং দেখতে পেলেন এই জান্নাতের মাটি হচ্ছে বিশুদ্ধ পিওর সাদা মেশকের তৈরি। আপনার তখন মনে হবে হয়তো আপনার জন্যই এই মাটি বিশেষভাবে নির্মিত, কিন্তু না, আপনি যখন বাইরে বের হলেন দেখতে পেলেন পুরো জান্নাতে মাটি হচ্ছে সাদা পিওর মেশকের তৈরি। বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং তার মাটি হবে মেশক। এরপর আপনি যখন ঘুরতে বের হয়েছেন আপনার কানে পানির আওয়াজ ভেসে আসলো। আপনি আপনার গাইডকে জিজ্ঞাসা করলেন কিসের আওয়াজ শুনতে পাচ্ছি, সে বলবে এটা হচ্ছে আপনার নদী যা আপনার প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি সেই স্বচ্ছ পানির নদীর কাছে গেলেন, সেখান থেকে পানি পান করলেন এবং সাথে সাথে আপনি উপলব্ধি করলেন যে এই পানি দুনিয়ার পানি থেকে সম্পূর্ণ ভিন্ন। কাজেই এর অসাধারণ স্বাদে মুগ্ধ হয়ে আপনি সেখানে বসে কাপের পর কাপ পানি পান করতে থাকলেন। লক্ষণীয়, জান্নাতে যখন আপনি পানি পান করবেন এটা কিন্তু আপনি তৃষ্ণা মেটানোর জন্য পান করবেন না, কারণ একজন জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করার পূর্বেই এমন এক পানীয় পান করে এসেছে যার পর আর তার কোনো দিন তৃষ্ণা পাবে না। সেটা কি ছিল? সেটা ছিল হাশরের ময়দানে আল হাউজ আল কাউসারের পানি। আপনারা জানেন কিয়ামতের দিন আল কাউসারের যেই নদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভ করেছেন, আল কাউসার নামে যে নদীটি আল্লাহ সুবহান তাআলা তাকে দিয়েছেন, সেই নদীর পানির একটি অংশ হাশরের ময়দানে নিয়ে আসা হবে এবং হাউজে রাখা হবে, আল হাউজ আল কাউসার। এবং সেখানে কে দাঁড়িয়ে থাকবেন? সেই পানি পরিবেশন করার জন্য দাঁড়িয়ে থাকবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার উম্মতদের জন্য, তাকে যারা অনুসরণ করেছে ভালোবেসেছে, তাদের জন্য তিনি সেখানে অপেক্ষায় থাকবেন, নিজ হাতে পানি ঢেলে দিবেন, নিজ হাতে পরিবেশন করবেন। ভাবতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে আপনাকে পানি পান করানোর জন্য হাউজ আল কাউসারের পাশে অপেক্ষা করছেন। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন এবং আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফায়াতের প্রার্থনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ডেকে নিয়ে আল হাউজ আল কাউসার থেকে পানি পান করাবেন, বলবেন এসো পান করো। আর সেই এক কাপ পানি অনন্তকালের জন্য আপনার যাবতীয় তৃষ্ণাকে দূর করে দেবে। এরপর আপনি আর কোনো দিন পিপাসার্থ হবেন না। তাহলে জান্নাতের এই লোকেরা আমরা দেখতে পেলাম তারা পান করছে কেন? জান্নাতিরা খাওয়া দাওয়া করবে, পান করবে শুধুমাত্র উপভোগ করার জন্য, আনন্দের জন্য। তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য খাবারের প্রয়োজন হবে না, তৃষ্ণা মেটানোর জন্য তারা পান করবেন না, শুধুমাত্র উপভোগ এবং আনন্দ করার জন্য। এবং এত পানি যা আপনার পানীয় যা আপনি পান করবেন সেটা কিন্তু আপনার দেহে জমে থাকবে না, ঘাম হিসেবে বের হয়ে যাবে এবং এই ঘামের সুঘ্রাণ হবে মেশকের মতো। অর্থাৎ এটা যেন আরেকটা পারফিউমের মতো কোনো বর্জ্য পদার্থ হিসেবে আপনার দেহ থেকে বের হয়ে আসবে না। এবং আপনি যখন আপনার স্ত্রীর সাথে ঘুরতে বের হয়েছেন সেই নদী থেকে, আমরা বলছিলাম কাপের পর কাপ পানি পান করে যাচ্ছেন, আপনার গায়ের এসে আপনাকে বলল যে আপনার আরও নদী আছে যেটা কিনা এর থেকে উত্তম, আপনি তখন সেই নদীর কাছে যেতে চাইবেন। আপনি আপনার স্ত্রী আর গাইড মিলে ভ্রমণ পরিকল্পনা করবেন, হাজার হাজার মাইল দূরত্ব পাড়ি দিয়ে সেই নদীর কাছে যাবেন। দুনিয়াতে আমরা দেখেছি মানুষ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার মাইল পাড়ি দেয়। কেউ যায় নায়াগ্রা জলপ্রপাত দেখতে, কেউ যায় গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে, কিংবা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানে। এবারে আপনি আছেন আপনার স্ত্রীর সাথে জান্নাতে এবং আপনারা যাচ্ছেন সেই রকম অসাধারণ একটি জান্নাতের নদী দেখতে আপনার গাইড আপনাকে বলেছেন এই নদীটি হবে আগের থেকে উত্তম। এবং জান্নাতের যোগাযোগ ব্যবস্থা কেমন হবে, এটা যে অসাধারণ হবে সেটা নিয়ে আসলে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনি আপনার ইচ্ছা মতো বাহন বেছে নিতে পারেন, ইচ্ছা হলে আপনি ধীরগতির বাহনে যাবেন যাতে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে আপনি যেতে পারেন, অথবা ইচ্ছা হলে আপনি দ্রুতগতির বাহনে যেতে পারেন। আপনি যখন সেখানে পৌঁছাবেন দেখতে পাবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে যে দ্বিতীয় নদীটি দান করেছেন সেটা হচ্ছে দুধের নদী, এবং আপনি পান করার সাথে সাথে বুঝতে পারবেন এই দুধ এটা পৃথিবীর দুধের মতো নয়। আপনি এবং আপনার স্ত্রী সেখান থেকে পান করতেই থাকবেন, তখন আপনার গাইড এসে আপনাকে বলবে যে আপনার আরও একটি নদী রয়েছে যেটা এর থেকেও উত্তম। আপনারা কল্পনা করতে পারেন যখন একজন ব্যক্তি প্রথম সমুদ্র দেখে, তার অনুভূতির সামনে সমুদ্রের সামনে দাঁড়িয়ে তার কেমন অনুভূতি হয়, কিংবা নদী, পালতোলা নৌকা, ঢেউ, এই প্রাকৃতিক দৃশ্যগুলো, দুনিয়ার এই দৃশ্যগুলোই আমাদের নয়নকে জুড়িয়ে দেয়। তাহলে চিন্তা করুন যখন আপনি জান্নাতের নদীগুলোর সামনে দাঁড়িয়ে আছেন সেই অনুভূতি কত চমৎকার, সেই দৃশ্য কত চমৎকার, এবং এখন আপনার গাইড এসে আপনাকে বলছেন যে এর থেকে উত্তম আরেকটি নদী রয়েছে, চলুন সেখানে আপনাকে নিয়ে যাই। এবারে আপনি আপনার স্ত্রীর সাথে এসে উপস্থিত হয়েছেন তৃতীয় যেই নদীটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছেন তার সামনে। আপনি দেখতে পাচ্ছেন এই নদী, এর পানি হচ্ছে মধু, মধুর নদী, আপনি সেই মধু পান করবেন, এবং এরপর আপনি আপনার শেষ নদীটির সাথে যাবেন। এরপর আপনি আপনার চতুর্থ এবং শেষ নদীটির কাছে যাবেন, এই নদীটি হবে সুধার নদী। সুধা, সুধা মানে আমরা জানি সুধা মানে হচ্ছে মদ, কিন্তু মদ শব্দটা শুনতে অনেক সময় খারাপ শোনায়, এ কারণে আমরা বলছি যে এটা হচ্ছে সুধার নদী। কিন্তু এই মদের নদী এটা হবে ভিন্ন রকম, এখানে আপনি মদের ক্ষতিকর সাইড ইফেক্টগুলো থেকে মুক্ত, এটা নির্মাণ করা হয়েছে শুধুমাত্র আপনাকে আনন্দ দেওয়ার জন্য। মদের যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া, মাদকতা, মাথা ব্যথা, ঝিমঝিম ভাব অনুভূত হওয়া, এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হবে এই নদী, কারণ জান্নাতের এই সুধা, জান্নাতের এই পানীয় দুনিয়ার মদের মতো নাপাক বা ক্ষতিকর হবে না, এটা হবে সম্পূর্ণ বিশুদ্ধ পিওর। আপনি সেখানে কিছুক্ষণ কাটিয়ে দেবেন সেই সুধার নদী থেকে পান করার জন্য যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। নদী দেখা শেষ, এবারে আপনি আপনার স্ত্রী সহ বের হবেন জান্নাতের ঝর্ণাগুলো দেখার জন্য, যার কথা আপনি কুরআনে শুনে এসেছেন। এবারে আপনি যাচ্ছেন জান্নাতের ঝর্ণা দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন
মাথালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّن خَمْرٍ لَّذَّةٍ لِّلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّن عَسَلٍ مُّصَفًّى وَلَهُمْ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ।
আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেখানে নির্মল পানির ঝর্ণা রয়েছে, রয়েছে দুধের এমন কিছু ঝর্ণা দ্বারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, রয়েছে পানকারীদের জন্য সুধার ঝর্ণা, সুধার নহরসমূহ, রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণা ধারা। আপনার গাইড আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কি যাবেন সেই ঝর্ণাগুলো দেখতে, আপনি বলবেন হ্যাঁ চলো অবশ্যই, কিন্তু সে বলবে তার থেকেও ভালো একটা বিষয় রয়েছে, চলুন সেটা আগে দেখে আসি, চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নদীটি দেওয়া হয়েছে সেটা আগে দেখে আসি। এবং আমরা বলেছি সেটাই হচ্ছে আল কাউসার নামক নদী। আপনি হয়তো অবাক হয়ে জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নদী কি দেখতে আমিও যেতে পারবো, উত্তরে বলা হবে হ্যাঁ অবশ্যই, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সেখানে যেতে পারবেন এবং সেখান থেকে পান করতেও পারবেন, কারণ সেটাই হচ্ছে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নদী এবং তার উৎপত্তি স্থল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। সহিহ বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিরাজের রাত্রে যখন আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হয় আমি দেখতে পাই একটি নদী যার পাশে রয়েছে ফাঁপা মুক্তোর তৈরি তাঁবু। আমি ইব্রাহিমকে জিজ্ঞাসা করলাম এটা কি, ইব্রাহিম বললেন এটা হচ্ছে আল কাউসার যা আপনার রব আপনাকে দিয়েছেন এবং এর কাদামাটি হচ্ছে মেশকের তৈরি। সুবহানাল্লাহ, চিন্তা করুন এমন এক নদী যার কাদামাটি পর্যন্ত মেশকের তৈরি। এবং যখন আপনারা এখানে আমাদের আলোচনা শুনতে পাচ্ছেন যে আপনাদের সফরে একজন গাইড থাকবে, আপনারা হয়তো মনে করছেন যে এটা আমার কল্পনা বানিয়ে বলছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে গিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি তার সাথে একজন গাইড ছিলেন এবং তিনিই ছিলেন জিব্রাইল আলাইহিসাল্লাম। কাজেই আপনিও যখন জান্নাতে ভ্রমণ করতে বের হবেন সেখানে আসলে আপনার গাইড থাকাতে কোনো সমস্যা নেই, এবং জান্নাতে সব সময় আপনাকে আপ্যায়ন করা হবে, খেদমত করা হবে, আপনার প্রাসাদের ভেতরে কিংবা প্রাসাদের বাইরে, ঘরের ভেতরে কিংবা ঘরের বাইরে সব সময় আপনার খেদমতে নিয়োজিত থাকবে বিভিন্ন লোক। আপনি আপনার গাইডের সাথে আল কাউসারে গেলেন, এখন সেখান থেকে পান করবেন। আপনার এই পুরো ভ্রমণটা অসাধারণ কাটছে, হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন এত সুন্দর ভ্রমণে আপনার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, সব কিছুই আপনি বিনামূল্যে সম্পূর্ণ ফ্রি করতে পারছেন। এই নদীগুলো ঘুরে আসতে আসতে এই ভ্রমণ শেষ করতে আপনার হয়তো বছরের পর বছর সময় লেগে গেল। এবারে আপনি পরিকল্পনা করছেন জান্নাতের সেই ঝর্ণাগুলো দেখতে বের হবেন, যেই ঝর্ণাগুলোর নাম আপনি দুনিয়াতে শুনেছেন। কেন? কারণ আপনি কুরআন পড়তেন এবং কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঝর্ণাগুলোর নাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তেমনই একটি ঝর্ণা হচ্ছে সালসাবিল, আরেকটি ঝর্ণা হচ্ছে কাফুরের ঝর্ণা, কর্পূরের তৈরি ঝর্ণা। আপনি সেই ঝর্ণা দেখতে এবারে বের হতে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন,
ইন্নাল আবরারা ইশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা।
নিঃসন্দেহে যারা সৎ কর্মশীল তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কাফুর বা কর্পূর মেশানো থাকবে। এই কর্পূর মেশানো পানি হবে প্রবহমান এক ঝর্ণা, যার প্রবাহ থেকে আল্লাহর নেক বান্দারা সদা পানীয় গ্রহণ করবে, তারা যেদিকে যখন ইচ্ছা সেই ঝর্ণাকে প্রবাহিত করে নেবে। আপনি সেখানে সেই ঝর্ণায় গেলেন এবং সেখানে গিয়ে আপনি দেখতে পেলেন যে অন্যান্য মুসলিমরাও সেখান থেকে পানীয় পান করছেন। সেখানে গিয়ে আপনি তাদের সাথে আলোচনা করলেন, গল্প করলেন, সুরা পান করলেন, এরপর আপনি নতুন আরেকটি গন্তব্যের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলছেন,
ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাঈকি ইয়ানযুরুন তা'রিফু ফি উজূহিহিম নাযরাতান নাঈম ইউসকাউনা মির রাহীকিম মাখতুম।
নিঃসন্দেহে নেককার লোকেরা মহা নিয়ামতে থাকবে, এরা সুসজ্জিত আসনে বসে সব অবলোকন করতে থাকবে, এদের চেহারায় নিয়ামতের সজীবতা তুমি দেখতে পারবে, এদের চেহারায় নিয়ামতের সজীবতা তুমি চিনতে পারবে, ছিপি আটা বোতল থেকে এদেরকে সেই দিন বিশুদ্ধতম পানীয় পান করানো হবে, কস্তুরির সুগন্ধ দিয়ে যার মুখ বন্ধ করা আছে। এবং এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্যই তো প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এর জন্যই তো সমস্ত প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন,
ওয়া ইউসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা।
সেখানে তাদেরকে এমন এক সুরা পান করানো হবে যার সাথে মেশানো থাকবে জানজাবিল, তাতে রয়েছে এক অমীয় ঝর্ণা যার নাম হচ্ছে সালসাবিল। জান্নাতের এই ঝর্ণাধারাগুলো আপনি দেখলেন, একের পর এক ঝর্ণা দেখতে লাগলেন এবং বছরের পর বছর আপনার অতিবাহিত হয়ে গেল। এতদিন পর হঠাৎ আপনি খেয়াল করলেন জান্নাতে কোনো চাঁদ দেখতে পাচ্ছি না, কোনো সূর্য নেই, রাতও নেই, দিনও নেই। কাজেই জান্নাতে যেহেতু দিন রাত থাকবে না, সেখানে ঋতুর আবর্তন থাকবে না, গ্রীষ্ম, শীত, বসন্ত এইভাবে ঋতুগুলো পরিবর্তন হবে না। তখন আপনি চিন্তা করতে লাগলেন যে জান্নাতের একটি দিন তাহলে কত বড়, কখনো কি রাত হবে না, আদৌ কি কোনো রাত হবে না? এবারে আপনি বুঝতে পারবেন, আরে আমার তো ঘুমই আসছে না, দুনিয়াতে আমাদের যখন আমরা ক্লান্তি অনুভব করি আমাদের ঘুমানোর প্রয়োজন হয়, কিন্তু জান্নাতে আপনি পুরোটাই হচ্ছে উপভোগ করবেন, কোনো ক্লান্তি থাকবে না, কাজেই আপনার ঘুমানোর কোনো প্রয়োজন হবে না, সেখানে সব সময় আলোকিত থাকবে। কিন্তু জান্নাতে এই দিন রাতের আবর্তন বা এর পার্থক্য আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচ থেকে আসা একটি আলোকরশ্মির মাধ্যমে, এবং জান্নাত আমরা বলেছি সবসময় আলোকিত থাকবে। আল কুর্তুবি তিনি বলেন, জান্নাতে কোনো রাত অথবা দিন নেই, সেখানে সবসময় আলো থাকবে। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জান্নাতে সূর্য নেই, চন্দ্র নেই, রাত নেই, দিন নেই, সকাল থেকে দুপুর আলাদা করা যাবে আল্লাহর আরশের নিচ থেকে আসা একটি আলোক রশ্মির মাধ্যমে। এবং সকাল সন্ধ্যার এই আবর্তন আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন,
লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম রিযকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়্যা,
এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য রিজিক থাকবে, অর্থাৎ জান্নাতে রাত্রি আসবে না কিন্তু সকাল এবং সন্ধ্যার এই আবর্তন আপনি বুঝতে পারবেন, সকাল থেকে দুপুর আলাদা করা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচ থেকে আসা একটি আলোক রশ্মির মাধ্যমে। জান্নাতে আপনার বাগানের কথা আমরা বলেছি, সেই বাগানের গাছগুলো কেমন হবে? এবারে আপনি এবং আপনার গাইড বের হয়েছেন জান্নাতের বাগানের সেই বৃক্ষগুলো দেখার জন্য। হঠাৎ আপনি এক মস্ত বড় বৃক্ষ দেখতে পেলেন। আপনি জানতে পারবেন এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সেই হাদিসের বৃক্ষ, যার বর্ণনা আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ থাকবে, এমন একটি গাছ থাকবে যা এত বিশাল হবে যে একজন সওয়ারি সেই গাছের ছায়ায় 100 বছর যাত্রা করতে পারবে। এবং আপনি যেখানেই যান না কেন আপনি নতুন নতুন গাছ দেখতে পাবেন, প্রতিটি গাছ আগের থেকে ভিন্ন, আরও সৌন্দর্যমণ্ডিত। আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার গাইডকে জিজ্ঞাসা করবেন, এখানে তো এমন সব গাছ দেখতে পাচ্ছি যার ডালগুলো স্বর্ণ নির্মিত, এমন সব গাছ দেখতে পাচ্ছি যার ডালগুলো কাণ্ড রৌপ্য নির্মিত, এমন গাছ আমি দেখতে পাচ্ছি যা কাপড় উৎপন্ন করে, রয়েছে ফল প্রদানকারী গাছ। আপনার গাইড আপনাকে বিশেষ কিছু গাছ দেখাতে নিয়ে বের হবে, যেমন সিদরাতুল মুনতাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যখন মিরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয় আমি দেখতে পাই যে এই গাছের পাতাগুলো বড় বড়, যা কিনা অনেকটা হাতির কানের মতো, এবং এর ফলগুলোও বড় বড় মাটির পাত্রের মতো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত নিয়ে কথা বলছিলেন, তো একজন লোক তাকে প্রশ্ন করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কাপড়গুলো কেমন হবে, সেটা কি হাতে তৈরি করা হবে নাকি রেডিমেড হবে, হাতে বোনা হবে না রেডিমেড তৈরি করা হবে? এই প্রশ্ন শুনে সাহাবারা হেসে উঠলেন, কারণ তাদের মনে হলো যে এই প্রশ্নটা আসলে অভ্যন্তর একটি প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হাসছো কেন? একজন মানুষ যে জানে না সে এই কারণে প্রশ্ন করেছে যেন সে জানতে পারে, একজন অজ্ঞ মানুষ একজন বিজ্ঞ মানুষকে প্রশ্ন করেছে এই কারণে তোমরা হাসছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে কোনো প্রশ্নই অবান্তর হতে পারে না, একজন মানুষ যদি না জানে সে অবশ্যই প্রশ্ন করতে পারে, যে জানে তার কাছ থেকে জেনে নিতে পারে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষটির প্রশ্নের উত্তরে বললেন, জান্নাতের পোশাক জান্নাতের গাছ থেকে উৎপন্ন হবে। আপনি এবং আপনার স্ত্রী হয়তো জান্নাতের কোনো একটি গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছেন একটি ফলের দিকে ইঙ্গিত করতে, সেটা আপনার জন্য নতুন অসাধারণ সব কাপড় বের করে দেবে। আপনি কাপড় সংগ্রহ করতে লাগলেন, আপনার পছন্দ মাফিক রুচি মাফিক বিভিন্ন পোশাক আপনি সংগ্রহ করেছেন, এবং আপনার স্ত্রী আপনাকে বলছেন যে এটা বেছে নাও, বা তিনি নিজেও পছন্দ করছেন, এবং হয়তো অনেক কাপড় আপনারা সংগ্রহ করলেন। এবার আবার আপনারা পথ চলতে শুরু করবেন এবং আপনাদের এই কাপড় বহন করার জন্য দেখা যাবে আরেকজন খাদেম সে তৈরি আছে। এভাবে চলতে চলতে আপনি এবং আপনার স্ত্রী আরেকটি গাছের সামনে এসে দাঁড়িয়েছেন এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কমলালেবুর গাছ। এবং আপনি জান্নাতে আসার পর বিভিন্ন ফল খেয়ে দেখেছেন, কিছুদিন আগেই কমলালেবু খেয়েছেন, আপনার গাইড আপনাকে প্রস্তাব করছেন যে আপনি কি সেই ফলটি আবার খাবেন? আপনি বলবেন যে না, এটা তো আমি কিছুক্ষণ আগেই খেয়েছি, একই ফল আবার কেন খাবো? আপনার গাইড আপনাকে আরেকটি কমলালেবু দিলেন এবং আপনি সেটা খেয়ে দেখলেন যে এটা তো আগেরটার থেকেও আরও সুস্বাদু, স্বাদে ভিন্ন, আগের কমলালেবুর থেকেও এটা বেশি সুস্বাদু। প্রতিটি ফল আপনি জান্নাতে যখন খাবেন পরবর্তী ফল পূর্ববর্তী ফলের থেকে বেশি সুস্বাদু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ।
যখনই তাদেরকে জান্নাতের একটি ফল দেওয়া হবে তখনই তারা বলবে, এ ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদেরকে দেওয়া হয়েছিল, তাদেরকে মূলত এ ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে। দেখুন, লক্ষ্য করে এই আয়াতে জান্নাতের বাসিন্দাদের রুচিবোধ কত উচ্চ, জান্নাতের বাসিন্দারা অভিযোগ করছেন যে তারা একই ফল দুইবার খাবেন না, তারা বলছেন তাদেরকে তো একই ফল আগেও দেওয়া হয়েছিল। অথচ তারা যখন পরবর্তী ফলটা গ্রহণ করবেন তারা বুঝতে পারবেন পরবর্তী ফলের স্বাদ আগের ফলের থেকে ভিন্ন এবং আরও উত্তম। যতদিন যাচ্ছে তাদের এই খাদ্যের স্বাদ, ফলের স্বাদ আরও বৃদ্ধি পাচ্ছে। তিরমিজির বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের গাছের কাণ্ড এবং ডালপালা হবে স্বর্ণ নির্মিত। আপনি হয়তো ভাবছেন কিভাবে আমি জান্নাতে আমার গাছের সংখ্যা বৃদ্ধি করতে পারি। এবারে চলুন আমরা দেখি কিভাবে একজন ব্যক্তি দুনিয়াতে বসে তার জান্নাতে গাছের সংখ্যা বৃদ্ধি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইসরা ওয়াল মিরাজে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন এই উম্মতের পিতা, তিনি আমাদের পিতা, এবং এ কারণেই একজন পিতা যেভাবে সন্তানদেরকে বিভিন্ন উপদেশ দেন, তাদের জন্য উত্তম জিনিসটাই পছন্দ করেন, ঠিক সেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জন্য সবচেয়ে ভালো বিষয়গুলো চেয়েছেন। এবং যদিও ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে বহু বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরপরও তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহকে সাহায্য করতে চেয়েছিলেন। এবং যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গিয়েছিলেন তিনি তার অভিজ্ঞতা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন। তিনি বলেছেন যে ইয়া মোহাম্মদ, তোমার উম্মতকে আমার সালাম পৌঁছে দিও এবং তাদেরকে বলে দিও যে জান্নাত অনেক সুন্দর, জান্নাতের পানি বিশুদ্ধ, এর মাটি পরিষ্কার, আয়তন হচ্ছে বিশাল, এবং জান্নাতের গাছ হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। কাজেই ইব্রাহিম আলাইহিস সালাম যেই সুসংবাদ আমাদেরকে পৌঁছে দিয়েছেন সেই অনুসারে যদি আপনি দুনিয়াতে বসে জান্নাতে বৃক্ষরোপণ করতে চান আপনাকে শুধু এই কথাগুলোই বলতে হবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। কাজেই আপনারা দুনিয়াতে বসেই জান্নাতের প্রাসাদ নির্মাণ করতে পারেন, দুনিয়াতে বসেই জান্নাতের বৃক্ষ লাভ করতে পারেন, কেননা এই দুনিয়াটাই হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার স্থান। আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যদি আপনি চান জান্নাতের মূল্যবান ধনসম্পত্তির ভাণ্ডার, ধনসম্পত্তি যদি আপনি চান তাহলে আপনাকে বলতে হবে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং জান্নাতের ঝর্ণা দেখেছেন, নদী দেখেছেন, বিভিন্ন স্থান ঘুরে বেরিয়েছেন, জান্নাতের পশু পাখিরা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাউসার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল সেই নদীটি সম্পর্কে, তিনি বলেছেন যে এটা হচ্ছে এমন একটি নদী যা আল্লাহ আমাকে দিয়েছেন, যার পানি দুধের চেয়েও সাদা এবং স্বাদ মধুর চেয়েও মিষ্টি, এবং সেই নদী থেকে পান করবে এমন সব পাখি যাদের গলা হচ্ছে উটের গলার মতো, লম্বা গলা বিশিষ্ট মস্ত বড় পাখি, এবং এটা পুরোপুরি প্রাকৃতিক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে উপস্থিত ছিলেন, তিনি বললেন সুবহান আল্লাহ, এই পাখিরা তো বেশ আনন্দে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে ওমর, যারা সেই পাখিগুলোকে খাবে তারা আরো বেশি আনন্দে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন
ওয়ালাহমি তায়রিম মিম্মা ইশতাহুন,
এবং রুচিসম্মত পাখির মাংস নিয়ে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সেই সেবায় নিয়োজিত কিশোরদের বর্ণনা দিয়ে বলেছেন তারা আপনার জন্য নিয়োজিত থাকবে রুচিসম্মত পাখির মাংস নিয়ে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকেও সেটা বললেন যে হে ওমর, যারা সেই পাখিগুলোকে খাবে তারা আরও বেশি আনন্দে লাভ করবে। যখনই আপনি জান্নাতে একটি পাখি উড়তে দেখবেন এবং সেটা হয়তো আপনার পছন্দ হয়ে গেল, তার দিকে শুধুমাত্র নির্দেশ করার সাথে সাথে সেটা আপনার জন্য প্রস্তুত অবস্থায় খাবার হিসেবে আপনার সামনে পরিবেশন করা হবে। চুলা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, রান্না গরম হওয়ার জন্য সময় লাগবে না, যখন চাইবেন তখনই পেয়ে যাবেন। সুতরাং আপনি এবং আপনার স্ত্রী ঘুরে ঘুরে বিভিন্ন খাবার চেখে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেটা দেখছেন, এবং বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই পুরস্কার কোনোদিন শেষ হবে না, শেষ হচ্ছে না। কাজেই ঘুরে ঘুরে এবারে আপনি আপনার প্রাসাদে ফিরে গেলেন, বিশ্রাম নেবেন, নিজেদেরকে উপভোগ করবেন, এবং চিন্তা করে দেখুন যে সর্বনিম্ন স্তর যেটা জান্নাতে একজন ব্যক্তি লাভ করবে সেটা যদি দুনিয়ার 10 গুণ পরিমাণ হতে পারে তাহলে একটা মানুষের তার নিজের ব্যক্তিগত সম্পদ দেখতে কত দীর্ঘ সময় লাগতে পারে, বছরের পর বছর। আমরা উদাহরণ হিসেবে কল্পনা করতে পারি দুনিয়াতে আমরা যে শহরে বাস করি, দেশের কথা না হয় আমরা বাদই দিলাম, শুধুমাত্র সেই শহরের কতটুকু অংশ আপনি নিজে ঘুরে দেখেছেন? আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি আপনার শহরের 25% জায়গাও ঘুরে দেখেননি, কিছু স্থান আপনি ঘুরে দেখেছেন, সারা দেশও আপনি ঘুরে দেখেননি, আসা যাওয়ার পথে নির্দিষ্ট কিছু স্থান আপনি ঘুরে দেখেছেন, পুরো দেশের তুলনায় সেটা খুবই সামান্য একটি স্থান। আপনি যেই দেশে থাকেন বা যেই শহরে থাকেন সেটা কত ক্ষুদ্র একটি স্থান, অথচ এই পৃথিবীর 5/4 ভাগই হচ্ছে পানি, তার মধ্যে ছোট্ট একটা দেশ যদি আমরা দেখে শেষ করতে না পারি, আমাদের সমগ্র জীবনও শেষ করতে না পারি, তাহলে চিন্তা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে সম্পত্তি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনাকে যে সম্পত্তি দিবেন সেটা দেখে শেষ করতে আপনার কত শত শত বছর লেগে যাবে। আপনি যখন ঘুরে এসে আপনার প্রাসাদে ফিরে এসেছেন, সেখানে আপ্যায়নের জন্য আপনাকে পানীয় পরিবেশন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন বাইদা লাযাতিন লিশ-শারিবিন লা ফিহা গাউলুন ওয়া লা হুম আনহা ইউনজাফুন وعندهم قاصرات الطرف عين
ঘুরে ঘুরে বিশুদ্ধ সুরা তাদেরকে পরিবেশন করা হবে, শুভ্র ও সমুজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। তাতে কোনো রকম মাথা ঘুরানোর মতো ক্ষতিকর কিছু থাকবে না এবং তার কারণে তারা মাতালও হবে না। ইবনে কাসির রাহিমাল্লাহ তিনি বলেছেন যে এই পানীয় তাদের জন্য মাথা ব্যথার কারণ হবে না, তাদেরকে মাতাল করে দিবে না, মাদকতার কুপ্রভাব মুক্ত হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন যে মদের চারটি খারাপ দিক রয়েছে, ক্ষতিকর দিক। প্রথম দিকটি হচ্ছে মাদকতা, দ্বিতীয় দিকটি হচ্ছে মাথা ব্যথা, তৃতীয়ত মূত্রের মাত্রা বৃদ্ধি পাওয়া, মূত্রত্যাগের মাত্রা বেড়ে যায় যখন একজন মানুষ বেশি মদ পান করে, এবং চতুর্থ হচ্ছে বমি বমি ভাব হওয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে জান্নাতের সুরা আপনাকে পান করতে দিবেন, সেই সুরা বা জান্নাতের মদ এই চারটি খারাপ দিক পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকবে, জান্নাতের পানি হবে পবিত্র। জান্নাতের বাসিন্দারা কখনো মাতাল হবে না, তারা মদ পান করবে কিন্তু তারা মাতাল হবে না। এটা তাদেরকে আনন্দিত করবে, খুশি করে দেবে। দুনিয়াতে যা কিছু রয়েছে আমরা জানি তার সবগুলি হচ্ছে ভালো এবং মন্দের একটি মিশ্রণ। সম্পূর্ণ পবিত্র বলে দুনিয়াতে কিছু নেই, পুরোপুরি ভালো যেমন নেই তেমনি পুরোপুরি খারাপ, যার কোনো ভালো দিক নেই, এই ধরনের কিছু দুনিয়াতে নেই। এই কারণে আমরা দেখতে পাই যে দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি কিংবা পুরস্কারের স্থান বানাননি, দুনিয়াকে জান্নাত বানাননি, দুনিয়াকে জাহান্নাম বানাননি। কেননা জান্নাত হওয়ার জন্য যথেষ্ট ভালো উপাদান এই দুনিয়াতে নেই, একইভাবে জাহান্নাম হওয়ার মতো যথেষ্ট খারাপও এই দুনিয়া নয়। কাজেই দুনিয়াতে মানুষ যে মদ পান করে সেটাও একেবারে সব দিকই তার খারাপ এরকম নয়, সে কিছু আনন্দ পায় এটা ঠিক, কিন্তু এর খারাপ দিকগুলো থেকেও সে বাঁচতে পারে না। কাজে এই দুনিয়াতে মানুষ যে মদ পান করে সেটাও একইভাবে সম্পূর্ণ খারাপ এরকম নয়, তাতে কিছু আনন্দ একজন মানুষ পায় এটা ঠিকই, কিন্তু এর খারাপ দিকগুলো থেকেও সে বাঁচতে পারে না, এর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে সে বাঁচতে পারে না। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে মদের কিছু ভালো দিক রয়েছে কিন্তু এর খারাপ দিকের সংখ্যা ভালোর থেকে বেশি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। কিন্তু যখন জান্নাতে আপনি যাবেন, জান্নাতের সেই পানীয়, জান্নাতের সুরা, জান্নাতের মদ সমস্ত খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত পবিত্র এক পানীয়। এবং হয়তো অনেকে ভাবতে পারেন যে জান্নাতের বাসিন্দারা কেন খাওয়া দাওয়া করবে। আল কুর্তুবী রাহিমাহুল্লাহ বলেছেন, জান্নাতের মানুষ তাদের ক্ষুধা নিবারণের জন্য খাবে না, তৃষ্ণা মেটানোর জন্য পান করবে না, দুর্গন্ধ দূর করার জন্য সুগন্ধি মাখবে না, তারা এইসব করবে উপভোগ করার জন্য, এগুলো হবে তাদের বিলাসিতা। একজন মানুষ দুনিয়াতে যা কিছু ভালোবাসত সব কিছু সে জান্নাতে পাবে, উপরন্তু অতিরিক্ত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এমন সব বিষয়কে সারপ্রাইজ হিসেবে লুকিয়ে রেখেছেন যেগুলো সে জানেই না, এত পুরস্কার তার জন্য থাকবে। এবং জান্নাতে আমরা হুর আল আইনদের সম্পর্কে কথা বলেছি, জান্নাতে স্ত্রী সম্পর্কে কথা বলেছি, এবারে আসুন সেই সম্পর্কে কিছু আলোচনা করা যাক। অনেকে প্রশ্ন করতে পারেন যে একজন বোন তিনি যদি তালাকপ্রাপ্ত হন, ডিভোর্সড হন, তাহলে জান্নাতে তিনি কার সাথে থাকবেন, এবং যদি স্বামী স্ত্রী উভয়ে জান্নাতে যায়, এক্ষেত্রে আমরা জানি যে তারা একত্রিত অবস্থায় থাকবেন, এবং তাদের মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে যিনি নিচে থাকবেন মর্যাদায় তাকে উপরের স্তরে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নিচের স্তরে নামিয়ে আনবেন না, বরং তার রহমতের মাধ্যমে তিনি মানুষদেরকে উপরের স্তরে উন্নীত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন,
জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ
এটা হচ্ছে এক চিরস্থায়ী জান্নাত, সেখানে তারা নিজেরা যেমনই ভাবে প্রবেশ করবে তেমনি ভাবে তাদের পিতামাতা, স্বামী স্ত্রী ও সন্তান সন্ততির মধ্যে যারা নেক কাজ করেছে তারাও প্রবেশ করবে। জান্নাতের প্রতিটি দরজা দিয়ে ফেরেশতারাও তাদের সাথে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন,
হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন,
তারা এবং তাদের সঙ্গিনীরা সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনের উপর হেলান দিয়ে বসে থাকবে। সুতরাং তাদের সবাইকে, পুরুষ এবং নারী উভয়কেই, জান্নাতে সাদর সম্ভাষণ জানানো হবে, অভ্যর্থনা জানানো হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো একজন স্বামী বিপত্নীক হন, অর্থাৎ তার স্ত্রী মারা গিয়েছেন এবং পরবর্তীতে তিনি আবার বিয়ে করেছেন, সুতরাং জীবনের দুইটি পর্যায়ে তার স্ত্রীর সংখ্যা দুইজন, তখন কি হবে? তিনি জান্নাতে গেলে তার দুই স্ত্রীর সাথেই তিনি একত্রিত হবেন। কিন্তু যদি কোনো একজন মহিলা, তিনি জীবিত থাকেন এবং তার পূর্বের স্বামী মৃত্যুবরণ করেন, তাহলে এই মহিলা জান্নাতে কার সাথে থাকবেন? এবং একটি দুর্বল বর্ণনায় আমরা জানতে পারি যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করার পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি উম্মে দারদাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু উম্মে দারদা তিনি বললেন যে তিনি তার স্বামীকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন নারী তার সর্বশেষ স্বামীর সাথে জান্নাতে একত্রিত হবে। কিন্তু এই হাদিসটি দুর্বল, কিন্তু আরও দুটি বর্ণনার মাধ্যমে আমরা দেখতে পাই এই দুর্বল বর্ণনাটি শক্তিশালী হয়ে যায়। প্রথমত আমরা বলতে পারি আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা, তিনি ছিলেন আল জুবাইর ইবন আল আওয়ামের স্ত্রী। এবং আমরা জানি জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সেই 10 জনের একজন যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি তার পিতা আবু বকরের কাছে অভিযোগ করলেন যে তার স্বামী একটু কঠোর প্রকৃতি, কঠোর স্বভাবের লোক। আল জুবাইর ইবনুল আওয়াম তিনি ছিলেন খুবই শক্তিশালী একজন মানুষ এবং সাহাবিদের মধ্যে অন্যতম সেরা শক্তিশালী একজন ব্যক্তি। এবং একটি যুদ্ধে, আমরা ঘটনাটি উল্লেখ করলে বুঝতে পারবো যে তিনি কত শক্তিশালী একজন ব্যক্তি ছিলেন, একটি যুদ্ধে আল জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু এক শত্রু সৈন্যের মাথায় তরবারি দিয়ে আঘাত করলেন এবং সেই তরবারির এক আঘাতে তার পুরো দেহকে তিনি দুই টুকরো করে দিলেন। এবং শুধুমাত্র তাই নয়, শত্রু সৈন্যটি যে ঘোড়ার উপর বসেছিল সেই ঘোড়ার পিঠের জিনকে তিনি দুই টুকরো করে দিলেন একটি মাত্র আঘাতে। এটা দেখে সাহাবার অবাক হয়ে গেলেন, তারা বললেন আপনার তলোয়ার তো অনেক ধারালো দেখছি। আর জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আরে এটা তরবারের শক্তি নয়, এটা হচ্ছে আমার বাহুর শক্তি। অপর আরেকটি যুদ্ধে জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তার সামনে একজন শত্রু সেনা ছিল এবং শত্রুটি ছিল সম্পূর্ণ দেহ আপাদমস্তক বর্মে ঢাকা, শুধুমাত্র চোখের একটা অংশ সেটা বাকি ছিল। জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু সেই ছোট্ট ছিদ্র দিয়ে হাতের ধরে রাখা বর্শাটিকে তিনি ঢুকিয়ে দিলেন। কিন্তু যেহেতু বর্শার সামনের ফলা সেটা একটু মোটা থাকে, কাজে সেই ছোট্ট চোখের ছিদ্র দিয়ে সেটা ঢুকতে পারছিল না। জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বর্শাটিকে ধরে এত জোরে চাপ দিলেন যে বর্শার ফলাটি পর্যন্ত বেঁকে গেল এবং তিনি যতক্ষণ পর্যন্ত সৈন্যের মৃত্যু না হলো ততক্ষণ পর্যন্ত সেই ছোট্ট ছিদ্র দিয়ে বর্শার ফলাটিকে প্রবেশ করাতে লাগলেন এবং এভাবে সম্পূর্ণ বর্শার ফলাটি বেঁকে গেল। এবং পরবর্তীতে এই অসাধারণ বীরত্বের কারণে সেই যুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে বর্ষার ফলাটিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের কাছে স্মারক হিসেবে রেখে দিলেন। তাকে দেওয়ার জন্য তিনি অনুরোধ করলেন এবং আমৃত্যু তিনি সেই বর্ষাটিকে সাথে রেখে দিলেন স্মারক হিসেবে, সুভেনির হিসেবে। আবু বকরের মৃত্যুর পর ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সেটা তার কাছে রেখে দিলেন, আমৃত্যু রাখলেন। এবং মৃত্যুর পর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এবং এভাবে সর্বশেষে সেটা আবদুল্লাহ ইবনে জুবাইর, জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তার কাছে তিনি সেটাকে রাখলেন। তো এটা ছিল সামান্য বর্ণনা যে তিনি জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু কি ধরনের ব্যক্তিত্ব তিনি ছিলেন, শক্তিশালী একজন মানুষ, যোদ্ধা। কাজেই তার আচরণে কিছুটা কঠোরতা ছিল, এ কারণে আসমা রাদিয়াল্লাহু আনহা তার পিতার কাছে অভিযোগ করলেন এবং অভিযোগ শুনে আবু বকর সিদ্দিক তিনি কি বলেছিলেন, তার অভিযোগ শুনে আবু বকর সিদ্দিক বললেন যে হে আমার মেয়ে, সবর করো, ধৈর্য ধারণ করো, কেননা কোনো একজন নারী যদি একজন সৎ স্বামী থাকে আর তার মৃত্যুর পর সে আর কাউকে বিয়ে না করে, আল্লাহ তাদের দুইজনকে জান্নাতে একত্রিত করে দেবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি জানতেন যে তার মেয়ের হয়তো কিছুটা কষ্ট হচ্ছিল আর জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর আচরণে, কিন্তু তিনি এটাও জানতেন যে জুবাইর ইবনুল আওয়াম তিনি হচ্ছেন জান্নাতের সবচেয়ে উঁচু মর্যাদাধারী ব্যক্তিদের একজন এবং এই কারণে তিনি চাইতেন তার মেয়ে আসমাও যেন সেই উচ্চ আসনগুলো লাভ করতে পারেন। কাজেই তিনি চাইলেন যেন তারা একত্রিত থাকেন এবং এই জন্য তিনি তার মেয়েকে সবর করতে বলেছিলেন। আসলে আমরা দেখতে পাই এই উদাহরণগুলোর মাধ্যমে এই দুনিয়াটাই সব কিছু নয়, বরং আখিরাতের জীবনটাই হচ্ছে আসল জীবন। কাজেই আমাদের সব কিছুকে আখিরাতের প্রেক্ষাপটে চিন্তা করা উচিত। আমি আমার প্রিয় ভাই এবং বোনদেরকে বলতে চাই, আপনারা যদি আপনার স্বামী কিংবা স্ত্রীর কোনো একটি বিষয় অপছন্দ করে থাকেন, কিন্তু দেখছেন যে আপনার স্বামী বা স্ত্রী একজন নেক বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেককার বান্দা, তাহলে সবর করুন। একবার ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন মহিলা আসলেন, এসে বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার স্বামীকে চাই না। ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে সব বিয়েই প্রেম প্রীতির উপরে প্রতিষ্ঠিত নয়, বরং এটা হচ্ছে একটা দায়িত্ব, একটা মুসলিম পরিবার গড়ে তোলার দায়িত্ব, মুসলিম পরিবেশ তৈরি করে বাচ্চাদেরকে বেড়ে ওঠার সুযোগ প্রদান করা একটা দায়িত্ব। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা সেই দায়িত্বটিকে পালন করো। তো এরপরও আমরা জানি যে স্বামী স্ত্রীর মধ্যে একটি সুসম্পর্ক, ভালো সম্পর্ক থাকা এটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের স্বামী স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করো না, কেননা যদি কোনো কারণে তোমরা তাদেরকে কোনো একটি বিষয় অপছন্দ করো, তাদের এমন অনেক বিষয় রয়েছে যেগুলো তোমরা ভালোবাসো। দ্বিতীয় বর্ণনাটি হচ্ছে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর পূর্বে তার স্ত্রীকে তিনি বলেছিলেন, তুমি যদি পরকালে আমার স্ত্রী হতে চাও তাহলে আমার পর আর কাউকে বিয়ে করো না, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে একজন নারী পরকালে তার সর্বশেষ স্বামীর সাথেই থাকবে। আমরা শেষের দিকে চলে এসেছি, তবে শেষ করার পূর্বে আমরা আরেকটি বিষয় বলতে চাই। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে হুর আল আইনের ব্যাপারে, হয়তো কোনো বোনের মনে প্রশ্ন আসতে পারে যে জান্নাতে তাদের জন্য কি থাকবে, পুরুষদের জন্য হুর থাকবে কিন্তু তাদের জন্য কি থাকবে। আবার কারো হয়তো মনে হতে পারে যে জান্নাতে আমার স্বামীর এতজন স্ত্রী থাকবে, অথচ দুনিয়াতে আমি একা ছিলাম তার সাথে। প্রিয় বোনেরা, আমার শুরুতেই বলে নিই যে এই স্থান যা সম্পর্কে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জান্নাত। জান্নাত সম্পূর্ণ ভিন্ন একটি স্থান। জান্নাতে কারো মন খারাপ করার মতো কোনো বিষয় থাকবে না, কোনো বিষয়ে কারো অতৃপ্তি থাকবে না, কোনো বিষয়ে কারো অতৃপ্তি থাকবে না, কারো মন খারাপ করার মতো কোনো কিছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেখানে তাদের মন থেকে সমস্ত খারাপ লাগা দূর করে দেওয়া হবে, কাজেই সেখানে কোনো হিংসা থাকবে না, কোনো মন্দ লাগা থাকবে না, কোনো খারাপ অনুভূতির স্থান, অতৃপ্তি জান্নাতে থাকবে না। তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানেন। আমরা আমাদের সম্পর্কে যতটুকু জানি তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কে বেশি জানেন, কেননা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন পুরুষরা কি ইচ্ছা করে, পুরুষরা কি চায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও জানেন নারীদের ইচ্ছা কি, তারা কি চায়, তাদের অন্তর যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার সব কিছু পূর্ণভাবে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সৃষ্টিগতভাবে পুরুষেরা একাধিক স্ত্রী চায় এবং এটাই বাস্তবতা, কেউ যদি সেটাকে অস্বীকার করে তাহলে সেটা ভুল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কারণে তাদেরকে সেটা দিবেন যা তাদেরকে সন্তুষ্ট করবে। জান্নাতে সব পুরুষই কমপক্ষে দুইজন স্ত্রী পাবে, এবং নারীদেরও বিভিন্ন বিষয়ে অনেক ইচ্ছা রয়েছে, বাসনা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের সব বাসনা পূরণ করে দেবেন এবং এমন সব বিষয় দিবেন যা তারা কল্পনাও করতে পারবে না। কাজেই মন খারাপ করে থাকার আসলে কোনো কারণ নেই, এবং আমরা দেখতে পাই যে নারীরা সৃষ্টিগতভাবে তারা একাধিক স্বামী চান না, এবং এটাই হচ্ছে তাদের প্রকৃতি যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। সহজাত স্বভাব, তারা একাধিক স্বামী চান না। সুতরাং মনস্তাত্ত্বিক দিক থেকে নারী এবং পুরুষ তারা সৃষ্টিগত কারণে আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন আমরা কি চাই, এবং জান্নাতে তিনি আমাদেরকে তা পূরণ করে দেবেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জান্নাতের এই চাহিদা আমরা কি চাইব এটা জানার জন্য আমাদেরকে আলেমদের দরকার হবে। তিনি বলেছেন, আলেমদেরকে যেভাবে আমাদের দুনিয়াতে দরকার আখিরাতেও ঠিক সেভাবেই দরকার। দুনিয়াতে আমাদের দরকার কেন? দুনিয়াতে আমাদের আলেমদেরকে দরকার জানার জন্য যে সঠিক পথ কোনটি, সিরাতুল মুস্তাকিম কোনটি, সঠিক পথ দেখানোর জন্য দুনিয়াতে আমাদের আলেমদের দরকার হয়, এবং জান্নাতে আলেমদের আমাদেরকে দরকার হবে আল্লাহর কাছে আমরা কি চাইব সেটা জানার জন্য। আমরা কি চাই সেটাই আমরা অনেক সময় জানি না। জান্নাতে আমরা আলেমদেরকে জিজ্ঞাসা করে নেব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চাইতে পারি, কিন্তু আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে আমরা আসলে কি চাইব, এবং সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তুষ্ট করার জন্য সব কিছু পরিপূর্ণভাবে দিয়ে দিবেন। কাজেই হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের মনের আশাকে যে স্থানে পূরণ করে দিবেন সেই স্থানের নামই হচ্ছে জান্নাত। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।